to another episode of Hodgepodge Gossips.
আজকে আমার সাথে উপস্থিত আছে জাকারিয়া, দীপু এবং মিশু। সবাই হাই বলো।
হ্যালো,
হাই।
হাই।
আচ্ছা, আজকে আমাদের দীপুর মনে হচ্ছে মনটা একটু খারাপ।
না, মন খারাপ নয়। আজকে সুন্দর রোদের আকাশ, সুন্দর পরিবেশ, আবহাওয়া, শীত আসছে।
আচ্ছা,
মন ভালো আমার।
শীত কোথায় আসছে? আমরা তো জানি যে প্রচন্ড গরম এখন বাংলাদেশে।
বাংলাদেশে এখন গরম, কিন্তু আমি এখন যেখানে বসে আছি সেখানে তো গরম শেষ, সামার শেষ এবং উইন্টার শুরু হচ্ছে। তো আমরা ঠিক অধীর আগ্রহে না হলেও কিছুটা আগ্রহের সাথে আমরা উইন্টারের জন্য অপেক্ষা করছি।
আচ্ছা, আমরা কোথায় বসে আছি?
আমরা বসে আছি এখন জার্মানির কোবেন শহরে, এবং আমরা আজকে কোবেন শহর থেকে আমরা চারজন একত্র হয়েছি কথা বলা আড্ডা দেওয়ার জন্য। তো আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো।
আচ্ছা, তাহলে আমরা আজকের টপিক নিয়ে একটু ইন্ট্রোডাকশন দিতে পারি, যে আজকে আমরা কথা বলবো। আমরা সবাই যেহেতু জার্মানিতে স্টুডেন্ট, জার্মানির লাইফস্টাইল, জার্মানিতে পড়াশোনা এবং আরও কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের সাথে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে অনেক থ্যাংকস। আমরা এখন আমাদের টপিকে চলে আসি। শুরুতেই আমি কথা বলতে চাই যে জার্মানিতে এডুকেশনটার জন্য সবাই কেন এত আগ্রহী, অথবা অন্যান্য বিভিন্ন দেশের চেয়ে জার্মানির সুবিধাগুলো কোথায়। তো আমি পার্সোনালি একজন ইঞ্জিনিয়ার হিসেবে যেটা মনে করি, যে জার্মানিতে যেটা বলা হয় যে জার্মানি ইজ দ্য ল্যান্ড অফ অপরচুনিটিস, তো প্রচুর অপরচুনিটি আছে বিভিন্ন সেক্টরে। শুরুতেই আমি জাকারিয়ার কাছে যাব, তার জার্মানির বিভিন্ন সাবজেক্ট, পড়াশোনা অথবা জব এক্সপিরিয়েন্স যেগুলো, সেই বিষয়ে যে কী ধরনের সাবজেক্টস এবং ক্যারিয়ার অপরচুনিটিস আছে, স্পেশালি যদি বলি তাহলে কম্পিউটার সায়েন্স এবং আইটি ফিল্ডের জন্য।
আচ্ছা, থ্যাংক ইউ জাবিদ। জিনিসটা হচ্ছে যে আমি যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, সো আমি ওই দিক থেকেই কথা বলবো হয়তো বেশি। সো এখানে যেটা হয় যে কম্পিউটার সায়েন্সের বা ইন জেনারেল যদি তোমার প্রোগ্রামিং রিলেটেড যে কোনো কিছু থাকে, ওইটাতে অপরচুনিটি অনেক বেশি, কারণ জার্মানিতে এখন লাইক এক কথায় বলতে গেলে প্রচুর প্রোগ্রামার লাগবে, কিন্তু প্রোগ্রামারের সংখ্যা অনেক কম। সো দেখা যায় যে অনেকে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আসে এখানে মাস্টার্স করতে, বাংলাদেশে হয়তো এক দুই বছরের এক্সপিরিয়েন্স আছে প্রোগ্রামিং করার, তারপর আসার পরে দেখা যায় যে ওই পড়া শেষ হওয়ার আগে ফুল টাইম অফার পাওয়া যায়, তারপরে হচ্ছে যে জয়েন করে ফেলে, পড়ালেখা অনেক সময় ছেড়েও দেয়। যেমন আমাদেরই সাথে থাকতো, লাইক পড়ার মাঝখানেই ফুল টাইম জব পেয়ে গেছে। আমিও অফার পাইছিলাম পড়ার মাঝখানে ফুল টাইম, বাট আমি জয়েন করি নাই পরে। কিন্তু কথা হচ্ছে যে এটা পসিবল যদি ভালো প্রোগ্রামিং হয় পারে বা ব্যাকগ্রাউন্ড থাকে। এটা গেল এটা। ইভেন অন্য ফিল্ডের ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে, বাট সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে। লাইক ফর এক্সাম্পল, কেউ যদি ডেন্টিস্ট হয়, দেখা গেলে আসছে এখানে হয়তো মেডিসিনের মানুষজনও কম, সে হয়তো পাবে, কিন্তু ওইখানে ল্যাঙ্গুয়েজটা ডেফিনেটলি লাগবে, আদারওয়াইজ প্র্যাকটিস করা সম্ভব না। এই তো জিনিসটা হচ্ছে এরকম যে ওই নিজ আমার মতে লাইক ব্যাচেলার শেষ করার পরে যদি কিছুটা এক্সপিরিয়েন্স নিয়ে আসা যায়, লাইক তখন ওই রিলেটেড ফিল্ডে জব পাওয়াটা অনেক ইজি হয়।
আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, যেটা যে কী ধরনের ফিল্ডগুলোতে বেশি মানুষ দরকার, বা অনেকেই এই প্রশ্নটা করে যে আমি কোন পার্টিকুলার সেক্টরে। বাংলাদেশে কিন্তু খুব বেশি স্পেশালাইজড টপিকগুলো কম, দেখা যায় সবাই সিএসসি বা কম্পিউটার সায়েন্সে পড়ছে, তো ওরা কনফিউজ থাকে যে আমি মাস্টার্সে কোন টপিকটায় যাব বা কোন সেক্টরটায় মাস্টার্স করব। তো এই বিষয়ে যদি কিছু।
আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স যারাই পড়ে এদের আসলে লাইক আমি জানি না, আমার কাছে মনে হয় তিনটা খুব বেশি ফোকাসড এরিয়া আছে। একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ডেটা সায়েন্স অ্যানালাইসিস মেশিন লার্নিং দিস সাইড, অ্যান্ড আরেকটা হচ্ছে যে কমপ্লিটলি রিসার্চ ফোকাসড। তো সেটা হইতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড, হইতে পারে ডেটা সায়েন্স মেশিন লার্নিং রিলেটেড, বা আরও অনেক কিছু হতে পারে। সো এখন কারো যদি রেজাল্ট খুব ভালো থাকে, যে লাইক 3.6, 3.9 out of 4 or 4 সামথিং লাইক দিস, আর ইন্টারেস্ট থাকে যে ওকে আমি একাডেমিক লেভেলে যাবো, সে হয়তো চিন্তা করতেই পারে আমি তাহলে ইয়ার দিকে যাই, পিএইচডি টিএইচডি করার চিন্তা করি। আবার কারো যদি মনে হয় না অলরেডি এক্সপিরিয়েন্স আছে, জব করতে ভালো লাগতেছে, সেক্ষেত্রে চিন্তা করতেই পারে যে আমি। সো এখন দেশ থেকে আসলে যেটা, যে কারো যদি ডেভেলপমেন্ট ভালো লাগে, শুরু থেকে ভালোভাবে ডেভেলপ করা লাগবে মানে স্কিলগুলা, আর হচ্ছে কিছুটা এক্সপিরিয়েন্স নিয়ে আসা উচিত। আর কারো যদি ডেটা সায়েন্স মেশিন লার্নিং ভালো লাগে, বাংলাদেশে এটা নিয়ে কাজ করার অপরচুনিটি অনেক কম, সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে যদি কোনো রিসার্চ পেপার পাবলিশ করা যায়, তারপরে হচ্ছে যদি লাইক পার্সোনাল কোনো প্রজেক্ট টজেক্ট করা যায়, গিটহাবে প্রজেক্ট টজেক্ট রাখা যায়, সেক্ষেত্রে ডাটা অ্যানালাইসিসের জিনিসটা আসলে যে শুধু কম্পিউটার সায়েন্সের তাও না, এটা হতে পারে ম্যাথমেটিক্সের, ইকোনমিক্সের স্টুডেন্ট, স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, আর এই তো যেমন তোমরাও তো লাইক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকগ্রাউন্ড, কিন্তু ডেটা অ্যানালাইসিস হয়তো দেখা যায় অনেক ফিল্ডেই লাগতেছে, যার ফলে জিনিসটা চলেই আসে, সো জিনিসটা অনেকটা বেশি ডাইভার্স।
রাইট, তাহলে ডাইভার্সিটি থেকে আমরা এখন চলে আসি দীপুর কাছে। দীপু, যদি ভাইয়া তো বললো বেসিক্যালি কম্পিউটার সায়েন্স নিয়ে, তুমি একটু পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি কিছু বলো, কী ধরনের সাবজেক্টগুলো অপরচুনিটি বেশি জার্মানিতে?
জার্মানি যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করেও জবের খুবই ভালো সুযোগ আছে, এবং অনেক ভালো ভালো রিসার্চ ফার্ম আছে এখানে, যেমন রবার্ট কক ইনস্টিটিউট, ফ্রাউনহোফার ইনস্টিটিউট, ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট, এখানে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যারা পিওর ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা এখানে মানে ডিরেক্ট রিসার্চ করার অনেক সুযোগ আছে। আমি পার্সোনালি ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এবং আমি মনে করি এবং আমার যে ফিউচারে যে লক্ষ্য আছে, ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আমি ডেটা সায়েন্স ওরিয়েন্টেড জব ফিল্ডে সুইচ করার ইচ্ছা, বা আমার পড়াশোনাটাও এখন অনেকটা ওই ওরিয়েন্টেড। তো যাদের এদিকে আগ্রহ আছে যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা বা কম্পিটিশনাল সোশ্যাল সায়েন্স, এই ব্যাপারগুলো নিয়ে যাদের আগ্রহ আছে তারা এখানে কাজ করার অনেক সুযোগ পাবে, যেটা আসলে দেশে আসলে করার সেভাবে সুযোগ নেই, বা দেশে ওরকম ম্যাসিভ স্কেলে আসলে কাজ হয় না। কিন্তু এখানে দেখা যায় যে ফেসবুক, গুগল, অ্যামাজন এরকম নাম করা কোম্পানির সাথে আরও অনেক কোম্পানি আছে এখানে জার্মানির লোকাল কোম্পানি, যাদের দেখা যায় এই ধরনের বিশাল ডেটা সায়েন্স ওরিয়েন্টেড কাজ নিয়ে কাজ করতে হয়, তখন তাদেরকে দেখা যায় যে পিওর সায়েন্সের যারা থিওরিটা জানে, ম্যাথমেটিক্সটা জানে, তাদের হয়তো এখানে অনেক কাজ করার সুযোগ থাকে, যে তারা তাদের নলেজটা অ্যাপ্লাই করতে পারে। প্রোগ্রামিং, তার সাথে যদি প্রোগ্রামিং জানে, সেই থিওরিটা প্রোগ্রামিংয়ের সাথে একসাথে কম্বাইন করে যদি অ্যাপ্লাই করতে পারে, তাহলে মানে সুযোগটা অনেক বেড়ে যায়। এখানে বড় গাড়ির কোম্পানি আছে বিশ্ব সেরা অনেক গাড়ির কোম্পানি, মার্সিডিস, বিএমডব্লিউ, তাদেরও দেখা যায় যে এই রিলেটেড মানুষজন খুব দরকার হয়। অনেক সিমুলেশন চালানো, রিয়েল লাইফ প্র্যাকটিস, রিয়েল লাইফ টেস্ট চালানো, এগুলোর জন্য দেখা যায় যে পিওর সায়েন্সের মানুষ দরকার। সো এখানে কাজের সুযোগ আছে অনেক, এবং পিওর সায়েন্স নিয়ে তো পড়ার অনেক সুযোগ আছে, এবং দেখা যায় যে দেশে থাকতে আমরা পড়াশোনা করতাম, যাদের বানানো যেসব সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ারদের বানানো জিনিসগুলো আমরা দেশে পড়তাম, এখানে আসে আমরা দেখবো যে যেই জিনিসটা নিয়ে এখানে রিয়েল লাইফে কাজ হচ্ছে সেটাই হয়তো আমরা ভার্সিটিতে পড়তেছি, এবং চোখের সামনে দেখতেছি যে জিনিসটা একই সাথে ডেভেলপড হচ্ছে, আমরাও সেটা ভার্সিটির ক্লাসে পড়ে পড়তেছি, শিখতেছি। সো এখানে মানে শেখার এবং গ্রো আপ করার এবং কাজ করার মানে অনেক সুযোগ আছে, ইনফিনিট পসিবিলিটিস। সো
এটা এমন ভাবে বলা যায় যে ইন্ডাস্ট্রির সাথে ক্লাসরুমের পার্থক্যটা খুবই কম,
এবং থিওরিটা যে ডেভেলপ হচ্ছে, যে প্রফেসর পড়াচ্ছে সে উনি নিজেই হয়তো খুব বড় নাম করা অ্যাওয়ার্ড পাওয়া ম্যাথমেটিশিয়ান বা ইঞ্জিনিয়ার, বা সে উনি নিজেই হয়তো কোনো বড় কোম্পানিতে ডিরেক্ট আরএনডির সাথে ইনভলভ, সে নিজে যেটা নিয়ে গবেষণা করতেছে সেটা জানতে পারছে।
আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করে দেখছি বিভিন্ন জায়গায়, যে বাংলাদেশে যেমন পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করলে অনেকের ধারণা থাকে যে সে ফিউচার লাইফে টিচার হবে, প্রফেসর হবে, রিয়েল ক্যারিয়ারে খুব বেশি করার কিছু থাকে না বিভিন্ন কোম্পানিতে। কিন্তু এখানকার জবগুলো এরকম যে একটা ইঞ্জিনিয়ারও যে কাজটা করতে পারে, দেখা যায় একটা ফিজিক্স অথবা অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্স পিএইচডি করা একজন সেই কাজটা করতে পারছে।
যেমন বলা যায় যে ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স নিয়ে কাজ করছে, সে হয়তো এখানকার একটা বড় ব্যাংকে সরাসরি স্টক মার্কেটে ডাইনামিক্স অ্যানালাইসিস বা নতুন থিওরি ডেভেলপ করতে, সে হয়তো অ্যাকচুরিয়াল সায়েন্সের জন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে নতুন নতুন পলিসি তৈরি করতেছে। তো এখানে সেইভাবে ট্রায়াল দেওয়ার যে সুযোগটা দরকার, যেটা দেশে আসলে খুবই লিমিটেড, কিন্তু এটা এখানে আছে যে খুব ভালো টিমের সাথে, লাইক মাইন্ডেড মানুষজনের সাথে একসাথে ইনভলভ হয়ে কাজ করা, টেস্ট চালানো।
আচ্ছা, আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম, দীপু যখন বলছিল যে এখানে প্রফেসরের সাথে পড়তেছি, ওই প্রফেসরই দেখা যায় বড় বড় কোম্পানির সাথে, অর্গানাইজেশনের সাথে কাজ করছে। সো এরকম একটা উদাহরণ আছে যে আমরা লাইক এক প্রফেসর, আমি এক প্রফেসরের আন্ডারে একটা কোর্স করছিলাম। সো উনি দেখা যাচ্ছে যে অনলাইন কনজিউমার বিহেভিয়ার নিয়ে BMW, Lufthansa, ওদের সাথে কাজ করতেছে বা ওদের এক্সপিরিয়েন্সটা ক্লাসে এসে শেয়ার করতেছে, ওদের কেস স্টাডি কীভাবে। তারপর আমি সফটওয়্যার রিলেটেড একটা কোর্স করেছিলাম, তো সেখানে একটা কনসাল্টিংয়ের এক্সাম্পল, লাইক এসএপি, লাইক সে এসএপির সাথে কনসাল্টিংয়ের সাথে কাজ করছে অথবা মাইক্রোসফটের একটা ইআরপি প্রজেক্টে কাজ করছে, ওই এক্সপিরিয়েন্সটা এসে শেয়ার করতেছে, ওদের সাথে কাজ করছে। সো এই জিনিসটা অ্যামেজিং।
তারপর এখানে আমিও যেমন একটা উদাহরণ দিতে পারি যে এই মুহূর্তে আমি একটা প্রজেক্টে কাজ করছি, সেই প্রজেক্টটা একটা কোম্পানি থেকেই নেওয়া এবং তারা তাদের একটা প্রবলেম, রিয়েল লাইফ প্রবলেম যেটা ওরা ইন্ডাস্ট্রিতে ফেস করতেছে, সেটা আমাদের ডিপার্টমেন্টে সাবমিট করছে আর আমরা সেটা সলভ করতেছি। আমরা সলভ করে তাদেরকে একটা রেজাল্ট দিব, সেই রেজাল্টটা তারা হয়তো যদি পছন্দ হয়, ভায়াবল হয়, সেটা ইমপ্লিমেন্ট করবে ডিরেক্টলি ইন্ডাস্ট্রিতে। তো এই যে এত ছোট একটা গ্যাপ আমাদের এডুকেশনের সাথে ইন্ডাস্ট্রির, এই জিনিসটা খুবই ইন্সপায়ারিং প্লাস অনেক বেশি মোটিভেটিং। সেখান থেকে চলে আসি মিশোর কাছে। মিশো যদি আদার বাকি সেক্টরগুলো যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এসব সেক্টর নিয়ে কিছু বলো।
থ্যাংক ইউ। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা নিয়ে যদি বলতে চাই তাহলে বলবো জার্মানি ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি এখানে আছে ইঞ্জিনিয়ার্সদের জন্য, কারণ আমরা সবাই জানি যে জার্মানি ইজ কল্ড ল্যান্ড ফর ইডিন অর দ্যাট মিন্স ল্যান্ড অফ আইডিয়াস। সো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যখন থেকে শুরু হয়েছে জার্মানি সবসময় এখানে একটা লিড পজিশনে ছিল। তো এখন রিসেন্ট সময়ে দেখা গেছে স্টুডেন্টরা যদি এই ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ালেখা করতে আসে এখানে খুব ভালো একটা অপরচুনিটি আছে যে ফিউচারে এই ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ করার জন্য। তো যদি আমি বলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, এটা আসলে ইঞ্জিনিয়ারিং জিনিসটা আমার কাছে খুব ভাস্ট মনে হয়, এবং যেহেতু জাবিদ কিছুক্ষণ আগে বলল যে অ্যাপ্লাইড সায়েন্সের যেমন খুব বেশি ভাস্ট একটা অপরচুনিটি আছে একটা আরেকটার সাথে রিলেটেড। ফর এক্সাম্পল জাকারিয়াও বলল যে ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং, তো এটার সাথেও আমরা ইঞ্জিনিয়ারিংটাকে রিলেট করতে পারি, কারণ যতই আজ আমরা ফিউচারের দিকে যাব ততই জিনিসগুলো আরও ইন্টার রিলেটেড হবে এবং একটা আরেকটার সাথে খুব বেশি কানেক্টেড হবে। তো এখন যেহেতু একটা পার্টিকুলার ডোমেইন নিয়ে বলাটা খুবই ডিফিকাল্ট, সো ইন ওভারঅল যদি বলতে যাই ম্যানুফ্যাকচারিং কিংবা ডিজাইন কিংবা অটোনোমাস ভেহিকেল অথবা পাওয়ার ইলেকট্রনিক্স অথবা কোনো পাওয়ার প্ল্যান্ট, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, সব কিছুতেই খুব ভালো লেভেলের অপরচুনিটি আছে। এখন প্রাইমারিলি কোনো একটা ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ব্যাচেলর করা কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদি ভেবে চিন্তা করে যে আমি স্পেসিফিক্যালি এই ডোমেইনে যাব, তাহলে আমার সাজেশন থাকবে ঠিক ওই ডোমেইনটাতেই থেকে ওটার উপর একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফার্দার এটার উপর রিসার্চ করা, কারণ যেহেতু ফিল্ডটা অনেক ভাস্ট। সো আমি একসাথে জ্যাকাল অফ এভরিথিং, মাস্টার অফ নান, এটা হলে জার্মানিতে টিকাটা খুব ডিফিকাল্ট। সো যে কোনো একটা স্পেসিফিক টপিকের উপর খুব বেশি মাস্টার বা এক্সপার্টিস হওয়াটা খুব দরকার। তো ওভারঅল এরকমই জিনিসটা যে কেউ যদি খুব ইলেকট্রনিক্স বা অটোনোমাস রিলেটেড যদি কোনো এই রিলেটেড সাবজেক্টগুলো মাস্টার্সে পড়তে চায় তাহলে ওই রকম রিলেটেড সাবজেক্টের অপরচুনিটি অবশ্যই আছে। তবে দেখা যাবে যদি ইঞ্জিনিয়ারিং রিলেটেড কেউ থাকতে চায় তাহলে আমি সাজেস্ট করব জার্মানিতে ইঞ্জিনিয়ারিং রিলেটেড এই অপরচুনিটিটা। ফর এক্সাম্পল আমার কিছু ফ্রেন্ড অ্যাপ্লাই করেছিল, তাদের রেজাল্ট খুব ভালো ছিল এবং তারা চেয়েছিল যে একমাত্র ইঞ্জিনিয়ারিং লাইনেই থাকবে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ওই আমাদের দেশের ডিগ্রিটা এবং জার্মানিতে ডিগ্রিটা একটু ডিফারেন্ট, পড়ালেখাটা একটু ডিফারেন্ট, আর ইঞ্জিনিয়ারিং যেহেতু গ্রাউন্ডেড হয়েছে জার্মানিতে সো ওরা একটু বেশি কিছু এক্সপেক্ট করে। সো এদিক থেকে আমি বলবো যে রেজাল্টটা যদি একটু ভালো হয়, ফর এক্সাম্পল 3.7, 3.8, তারা ইঞ্জিনিয়ারিং রিলেটেড এই সাবজেক্টগুলোতে চলে আসতে পারে। কিন্তু অন দ্য কন্ট্রারি যাদের রেজাল্টটা একটু কম তারা একটু চিন্তা করে ভালো মতো ফিল্টার করে সাবজেক্টগুলোকে ভালো মতো ফিল্টার করে নিজের প্রেফারেন্স অনুযায়ী ওই সাবজেক্টগুলোতে সুইচ করতে পারে। আমি আবারও বলবো যে এখানে অনেক অপরচুনিটিস আছে, কিন্তু সে যদি নিজেকে কনফিডেন্ট মনে করে যে আমি এই পার্টিকুলার সাবজেক্টটা বা এই পার্টিকুলার ডোমেইন নিয়ে আমি কাজ করবো ফিউচারে তাহলে পসিবল।
আচ্ছা, এই জায়গায় আমি একটা ইন্টারেস্টিং টপিক তুললো মিশু, এই জায়গায় একটা প্রশ্ন করতে চাই যে এই ফিল্ড সুইচ করা, এরকম কি পসিবল যে কেউ একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে কোন একটা পিওর সায়েন্সের টপিকে মাস্টার্স করছে অথবা পিওর সায়েন্স থেকে এসে ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছে, এটা কি পসিবল?
আচ্ছা, এটা তো অবশ্যই পসিবল আমি বলবো। এখন আমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা চিন্তা করি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সো কল্ড দ্য মাদার অফ ইঞ্জিনিয়ারিং, সো আমরা চিন্তা করতে পারি কেউ যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ব্যাচেলর করে আসে, সে ওভারঅল একটা ইঞ্জিনিয়ারিং টোটাল প্যাকেজ অফ নলেজ গ্যাদার করছে। সো সে যদি একটা পিওর সায়েন্স বা ফর এক্সাম্পল ডেটা সায়েন্স যদি বলি বা মেশিন লার্নিং বলি, যেটা এখন টপ টপ টপিকস নাওয়াডেজ, এটাতে যদি সে তার নিজের এক্সপার্টিস গ্রো করতে চায় বা ইন্টারেস্ট শো করে সেটা নিয়ে কাজ করতে চায়, অবশ্যই পসিবল।
এখানে আমি মিশুর কথাটা একটু রিফাইন করব, সেটা হচ্ছে কেউ যদি এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে সুইচ করতে চায়, সেটা হচ্ছে ডিপেন্ড করে যে কতটুকু মিউচুয়াল রিলেশন আছে দুটা সাবজেক্টের মধ্যে। যেমন আমি ম্যাথমেটিক্সের ব্যাকগ্রাউন্ডের, আমি যদি এখন চাই যে দেশের থেকে ম্যাথমেটিক্সের ব্যাচেলর করে জার্মানিতে এসে আমি মেকানিক্যালের উপর মাস্টার্স করব, সেটা আসলে খুবই ডিফিকাল্ট গিভেন দ্য কারেন্ট পার্সপেক্টিভ, যে এভাবে সাবজেক্ট আসলে সুইচ করা যায় না। কিন্তু আমি ম্যাথ থেকে এসে ডেটা সায়েন্স রিলেটেড কাজ করতেছি, মিশু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে এসে এখানে ডেটা সায়েন্স রিলেটেড বিভিন্ন টপিকে কাজ করতেছে বা পড়াশোনা করতেছে, সেই ব্যাপারগুলোতে সুযোগ আছে। সো এটা জার্মানির কারেন্ট স্ট্যাটাস বা অবস্থা, যে ওরা একজন স্টুডেন্টের ব্যাচেলর কি ব্যাকগ্রাউন্ডে ছিল সেটা খুবই গুরুত্ব দেয় মাস্টার্সে অ্যাডমিশনের জন্য। বাট সিচুয়েশনস আর চেঞ্জিং অ্যান্ড দে আর অ্যাডাপ্টিং টু অনগোয়িং চেঞ্জেস।
ওকে, আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম ইলেকট্রনিক্সের ব্যাপারে। সো এখানে আমার দুটা ফ্রেন্ড আছে, সো ওরা একজন দুইজন দুইটা সিটিতে ইলেকট্রনিক্সে পড়ছে, একজনের রেজাল্ট অ্যাকচুয়ালি খারাপ ছিল। সো এখানে আসার পরে ও ভালো এফোর্ট দেয় ওর টপিকের উপরে, ফটোনিক্সে পড়ে। সো ভালো এফোর্ট দেওয়ার পরে ও একটা জব পায় হচ্ছে রিসার্চ ইনস্টিটিউটে, পরে লাকিলি ওর কর্নেল আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে ওর থিসিস হয়। সো ওর যাওয়ার কথা ছিল, হয়তো করোনার এই কারণে কী হয়েছে জানি না, বাট জিনিসটা হচ্ছে এরকম যে এখানে অপরচুনিটিগুলোর কথা জাস্ট একটা। আরেক ফ্রেন্ড এখানে বাংলাদেশ থেকে পড়ে আসছে, কিন্তু এখানে লাইক টপ স্কোরার টাইপ, লাইক 1.3 মেনটেন করছে রেজাল্ট, তো তার মেনটেন রেজাল্ট করতে ইভেন ও ব্রিটেনের কিছু ইউনিভার্সিটি রিসার্চ পেপার রিভিউ করে। এটা খুব ইন্টারেস্টিং যে লাইক ওরা এখানে এসে ভালো শাইন করতেছে।
তো জাকারিয়া ভাইয়ের সাথে যেটা আমি অ্যাড করতে চাই, যে আপনি যেটা বললেন যে প্যাশন যদি থাকে নো ম্যাটার হোয়াট দ্য অডস ইজ কামিং ফর হিম, হি উইল সার্টেনলি অ্যাচিভ ইট। এবং দীপু যেটা বললো যে এই রিফাইনিং এর কথা, হ্যাঁ আমি টোটালি সাপোর্ট করি। তো অ্যাডমিশন কমিটিও এটা চিন্তা করবে যে তুমি যদি ম্যাথমেটিক্স পড়ে এসে তুমি যদি একদম কমপ্লিটলি ডিফারেন্ট কোনো সাবজেক্ট, ফর এক্সাম্পল বায়োলজি পড়তে চাও, এটা আসলে মেক সেন্স করবে না। সো অ্যাডমিশন কমিটি তোমার মোটিভেশন লেটার বা স্টুডেন্টদের মোটিভেশন লেটার সব কিছু চেক করে এরকম অপরচুনিটি দিবে।
আচ্ছা, অ্যাডমিশন নিয়ে যেহেতু কথা উঠলো, তখন আমি এখন দীপুর কাছে চলে যাই, এই অ্যাডমিশন নিয়ে কয়েকটা প্রশ্ন করব। শুরুতেই অ্যাডমিশনের প্রসিডিওরটা যদি একদম শর্ট করে বলো।
আচ্ছা, জার্মানি অ্যাডমিশন প্রসিডিওর খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং একই সাথে খুবই চিপ, সস্তায় অ্যাপ্লাই করা যায়। এবং জার্মানি অ্যাডমিশন সব ভার্সিটিতে অ্যাডমিশন বডলি দুটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, ইউনিভার্সিটি ওয়েবসাইটের মাধ্যমে, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা ফিল আপ করে সাথে ওটা প্রিন্ট করে সাথে কিছু এডিশনাল পেপার দিয়ে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেওয়া, ইউনিভার্সিটি পরে ওটা যাচাই বাছাই করে ওরা ডিসিশন জানাবে অ্যাডমিশন নিয়ে যা। এটা একটা হচ্ছে অ্যাডমিশন প্রসেস। আর দ্বিতীয় একটা প্রসেস হচ্ছে যে এখানে জার্মানিতে কিছু ইউনিভার্সিটির সাথে একটা গ্রুপ করে একটা অর্গানাইজেশন আছে, ইউনি অ্যাসিস্ট। সো ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করার সুবিধাটা হচ্ছে যে আমি আমার সব কাগজপত্র, একাডেমিক কাগজপত্র দেশ থেকে একবার খালি ইউনি অ্যাসিস্টের কাছে পাঠাবো। একবার পাঠানোর পরে আমি ইউনি অ্যাসিস্টের সাথে কানেক্টেড যত ইউনিভার্সিটি আছে সেসব ভার্সিটিতে আমি যতবার অ্যাপ্লাই করব, আমি জাস্ট ওটা কম্পিউটারে ওদেরকে বলে দিবি ইন্টারনেটের মাধ্যমে, ওরা তখন আমার ওই ডকুমেন্টটা যে আমি আগে একবার পাঠাইছিলাম সেটা ওরা কপি করে সব ভার্সিটিতে পাঠিয়ে দিবে। এবং আজ একই সাথে আমার ডকুমেন্টগুলো যে রেজাল্টগুলো থাকে এটা যে ইকুইভ্যালেন্স মেজারমেন্ট করতে হয় জার্মানির স্কেলে, সেটাও ইউনি অ্যাসিস্ট করে দেয়। তো মোটামুটি বডি এই দুটো স্কেলে ভাগ করে।
ইন জেনারেল তাহলে অ্যাপ্লিকেশন প্রসেসে কীরকম খরচ পড়ে?
অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে যদি ডিরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হয় তাহলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের কোনো কস্ট নেই, কিন্তু আপনাকে কিছু ডকুমেন্ট পাঠাতে হবে, যেমন অ্যাপ্লিকেশন ফর্মটা সাইন করতে হয় বা ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট এগুলো অ্যাটাচ করে পাঠাতে হয়। পাঠাতে গেলে কিছু একটা কস্ট হয়, তো সেটা হচ্ছে পাঠানোর খরচ, কিন্তু ইউনিভার্সিটি ইটসেলফ কোনো টাকা নেয় না। আর যেসব ভার্সিটিতে ইউনি অ্যাসিস্ট্যান্ট মাধ্যমে পাঠাতে হয় সেখানে ইউনি অ্যাসিস্ট্যান্টকে ফার্স্ট এই প্রসেসিং কাগজগুলো প্রসেস করার জন্য একটা ইনিশিয়াল ফি দিতে হয়। আমি এই মুহূর্তে জানি না যে সেটা এই রাইট নাও কত এমন, আমাদের সময় খুব সম্ভবত ছিল যে একটা ইউনিভার্সিটির জন্য 90 ইউরো, আর এরপর প্রতিটা ইউনিভার্সিটি বাড়তি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য বাড়তি 15 ইউরো করে দিতে হয়। সো ইউনি অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে গেলে হচ্ছে এটা খরচ, প্লাস আমি যে ডকুমেন্টটা একবার ইউনি অ্যাসিস্ট্যান্টকে পাঠাবো সেটা পাঠানোর যে খরচটা হয়।
আচ্ছা, এই ডকুমেন্টের কথা কয়েকবার বললা, তো স্পেশালি কি কি ডকুমেন্ট নিয়ে এই প্রসিডিউরটা, যেমন এখানে কি কোনো প্রফেসরকে মেইল করা বা প্রফেসরকে কনভিন্স করার কোনো ব্যাপার আছে নাকি ডিরেক্টলি ইউনিভার্সিটির সাথে আমি সব ডকুমেন্ট আদান প্রদান করব?
বাই ডিফল্ট ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আমি ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করব বা কোর্স কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করব। তো এখানে অন্য অনেক দেশে যেমন প্রফেসরকে কনভিন্স করতে অ্যাডমিশন পাওয়ার জন্য এখানে ওটা দরকার নেই। আবার এখানে যেহেতু একটা স্টেট বাদে বাকি সবগুলো স্টেটে টিউশন ফি নেই, সো এখানে আমাকে ওই প্রফেসর কনভিন্স করে ফান্ড ম্যানেজ করতে হবে সেটা নিয়ে টেনশন করতে হয় না। আমাকে জাস্ট টেনশন করতে হবে যে আমার অ্যাপ্লিকেশন প্যাকেজটা রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করতেছে কিনা, ম্যাচ করলে আমি অ্যাডমিশন পাবো কিনা, সো এটা নিয়েই টেনশন। সো এখানে প্রফেসরের সাথে ডিরেক্ট অ্যাডমিশনের জন্য ডিরেক্ট যোগাযোগ করার দরকার নেই।
আচ্ছা, আর অ্যাডিশনাল কোনো রিকোয়ারমেন্ট যেমন জিআরই, আইএলটিএস, টোফেল এগুলো?
জার্মানিতে পড়তে আসতে হলে যারা মাস্টার্সে পড়তে আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশিরভাগই ইংলিশে পড়তে আসে, সো ইংলিশে নিজের দক্ষতা বা যোগ্যতাটা পরিমাপ করার জন্য অবশ্যই আইএলটিএস অথবা টোফেল পরীক্ষাটা দিতে হবে। অনেক ইউনিভার্সিটিতে জিআরই স্কোর চায়, সো সেখানে জিআরই যেসব ভার্সিটি চাবে বা যে সাবজেক্টটা চায় সেখানে যে জিআরই চাইবে জিআরইও দিতে হবে। প্লাস এটার সাথে আরও ডকুমেন্ট যেগুলো দিতে হয় সেটা হচ্ছে আমার একাডেমিক সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্ট, অনেক সময় মোটিভেশনাল লেটার দিতে হবে অনেক ভার্সিটি স্টেটমেন্ট, মোটিভেশনাল লেটার অনেক ভার্সিটি চায় হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন ফ্রম এনি প্রফেসর বা আমার ভার্সিটি বা নিজের ভার্সিটি যে কোনো এক প্রফেসর, একজন দুইজন তিনটাও রেকমেন্ডেশন লেটার চায়, সেটা চাইলে দিতে হবে। এবং অনেক ভার্সিটি আছে যে যারা আপনাকে হয়তো আপনি যেই সাবজেক্টে পড়তে চাচ্ছেন ওই সাবজেক্টের কোনো একটা টপিক নিয়ে আপনি আসলেই কতটুকু আগ্রহী, প্যাশনেট, ইন্টারেস্টেড সেটা যাচাই করার জন্য আপনাকে হয়তো আরও একটা অ্যাসে বা আর্টিকেল উইকতে দিতে বলতে পারে যে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল উইক, সেটা যদি চায় তো আপনাকে হয়তো সেটা উইকে পাঠাতে হতে পারে। তো এটা আসলে ভার্সিটি টু ভার্সিটি, সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে।
আমি যেমন দু একটা ভার্সিটিতে দেখেছি যে ওরা ব্যাচেলার যে থিসিসটা সেই থিসিসটা সাবমিট করতে বলে।
হ্যাঁ, এটা
তারপর জাকারিয়া একটু আগে যে ব্যাপারটা বললো যে অনেকেই দেশে যদি জব করে কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে আসে, ইন দ্যাট কেস হয়তো প্রফেসরের লেটার অফ রিকমেন্ডেশন না নিয়ে কোনো একটা সুপারভাইজার অথবা কোম্পানির কারো থেকে রিকমেন্ডেশনটা লাগে।
তো একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছিলাম, যেমন ও জিআরই কথা বললো, যেমন এখানে আমি জানি যে শুধু দুইটা ইউনিভার্সিটি একদম ম্যান্ডেটরি জিআরই, একটা হচ্ছে টিইউএম, লাইক সব সাবজেক্টের জন্য না, আমি কম্পিউটার সায়েন্সের রিকোয়ারমেন্টটা জানি, ওইটা হচ্ছে ওরা ভার্বালটা দেখে না, ওরা শুধু কোয়ান্টটা দেখে, কোয়ান্টটা সামথিং অ্যারাউন্ড 160, আর হচ্ছে কনস্ট্যান্স ইউনিভার্সিটি ওরা দুইটাই দেখে, বাট মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 155 দুইটার জন্যই, এটা রিকোয়ারমেন্টের কথা। আর আরেকটা জিনিস বলছে যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, যেমন কিছু কিছু অ্যাপ্লিকেশন প্রসিডিউর একটু কমপ্লিকেটেড যখন ইউনিভার্সিটিতে ডিরেক্ট অ্যাপ্লাই করতে হয়। ফর এক্সাম্পল মুনস্টারের ক্ষেত্রে অনেক কিছু সাবমিট করতে হয়, যেমন কারিকুলাম, কী কী পড়ছো, কারিকুলামের এক্সপ্লানেশন,
সিলেবাস,
সো এটা একটু কমপ্লিকেটেড ছিল। আমি মানহাইমে অ্যাপ্লাই করছিলাম বিজনেস ইনফরমেটিক পড়ার জন্য, কিন্তু ওইখানেও আমার অনেক কিছু সাবমিট করতে হয়েছিল, আমার কী কী পড়ছি, কেন পড়ছি, ওই সাবজেক্টের ডিসক্রিপশন। পরে আমার রিজেকশন আসছিল যে আমার আসলে বিজনেস কোর্স এক্সট্রা আরও দুইটা দরকার ছিল বাংলাদেশে ইকোনমি, কিন্তু কথা হচ্ছে এটা মেইনলি ফোকাসড আইটি ফোকাসড, কিন্তু তারপরে ওদের বিজনেস কোর্সটা দরকার ছিল।
ওকে, জাকারিয়া যেটা বললো সেটার সাথে একটা জিনিস অ্যাড করতে চাই, তো জিআরই আর আইএলটিএসের যে আস্কিং ব্যাপারটা ফ্রম অ্যাপার্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট, তো এটাকে যদি আরেকটু জেনারেলাইজ করতে চাই তাহলে আমি বলবো যে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যেগুলো আছে এবং তো তারা ইন জেনারেল দেখা যায় যে ওইখানে অ্যাডমিশনের জন্য বেশ একটা কম্পিটিশন হয়, তো ওই কম্পিটিশনটাকে আসলে ওরা নালিফাই করার জন্য এই জিআরই আর আইএলস এর ব্যাপারটা নিয়ে আসে, যাতে সবচেয়ে ব্রিলিয়ান্ট বা ওরা যেভাবে আর কি ওটাকে ফিল্টার করে ওখান থেকে ওরা এভাবেও করে স্টুডেন্টগুলো নিয়ে আসে।
আর সাথে আমি রিকোয়ারমেন্টে আরেকটা পয়েন্ট অ্যাড করব, যে অনেক সময় দেখা যায় যে আপনি যে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড সেটা নিয়েও যদি এখানে পড়তে আসেন, ওরা হয়তো সাবজেক্ট স্পেসিফিক মানে আরও বেশি স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট যেতে পারে, যে আমি হয়তো ম্যাথমেটিক্স থেকে এখানে পড়তে আসছি, ওরা হয়তো ম্যাথমেটিক্সে কোনো বিশেষ কোর্সে বেশি ডিগ্রি বা ক্রেডিটস আছে সেটা চাইতে পারে। এটা আমি একটা নিজের এক্সপিরিয়েন্স বলি, যেটা হচ্ছে আমি আসার সময় আমি ইউনিভার্সিটি অফ পটসডামে অ্যাস্ট্রোফিজিক্স কোর্সে অ্যাপ্লাই করতে চাইছিলাম, তো সেখানে ওরা রিকোয়ারমেন্টে বলে দিয়েছিল যে সেখানে ফিজিক্স বা ম্যাথের যে কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু পরে ডিটেলস ওখানে আরও ডিটেলস দিয়ে দেখি যে ওখানে অ্যাস্ট্রোফিজিক্স রিলেটেড কিছু কোর্স আমাকে ব্যাচেলরে পড়ে আসতে হবে, যেটা আমি আবার আমার আমার ব্যাচেলরে আমি পড়ি নাই। তা আমি যখন ওদেরকে মেল দিলাম যে আমি যেটা পড়ি নাই কিন্তু আমি খুবই আগ্রহী, তা আমি কি আসলেই সুযোগ পাবো কিনা বা আমার অ্যাপ্লাই করার চান্স পাওয়ার সুযোগ আছে কিনা, তখন ওরা আমাকে সাজেস্ট করছিলো যে তুমি যেহেতু ম্যাথের ব্যাকগ্রাউন্ডের ম্যাথের কোর্সগুলো আছে, ফিজিক্সের রিকোয়ারমেন্ট কোর্সগুলোও আছে, অ্যাস্ট্রোফিজিক্স নাই, তুমি এক কাজ করতে পারো যে তুমি অনলাইনে একটা সার্টিফাইড অ্যাস্ট্রোফিজিক্সের কোর্স করে নিতে পারো, তাহলে তোমার যে প্রিরিকুইজিট বা ব্যাকগ্রাউন্ড নলেজটা দরকার সাবজেক্টটা পড়ার জন্য সেটা চলে আসে। সো হ্যাঁ, ওরা এদিক দিয়ে আবার ফ্লেক্সিবল যে ওরা আপনাকে কিছু সুযোগ দিচ্ছে।
তাহলে দীপুর এর কথার সাথে আমি একমত পোষণ করছি যে ওরা ফ্লেক্সিবিলিটি আছে অনেক, কিন্তু তার পাশাপাশি ওরা এই প্রিরিকুইজিটগুলো দেখতে চায়। এটা অ্যাকচুয়ালি কারণ যার কারণে একটু আগে যেটা নিয়ে কথা হলো, যে চাইলেই সবসময় সাবজেক্টটা সুইচ করা যায় না, মাঝে মধ্যে কিছু সাবজেক্টের জন্য দেখা যায় পার্টিকুলার কিছু ক্রেডিটের প্রিরিকুইজিট চায়, যেমন যদি কোনো মেশিন লার্নিং অথবা অ্যাডভান্স প্রোগ্রামিং রিলেটেড কোর্স হয় তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রোগ্রামিং ক্রেডিট থাকতে হবে, অথবা ইন দিস কেস যেমন অ্যাস্ট্রোফিজিক্সের কিছু ক্রেডিট চাচ্ছিল দীপুর কাছে। তো আবার কোনো কোনো ভার্সিটি এই সুযোগও দেয় যে কারো যদি কোনো একটা প্রিরিকুইজিট না থাকে কিন্তু আদার দেন দ্যাট বাকি সবগুলো রিকোয়ারমেন্টস ফুলফিল করছে, ইন দ্যাট কেস সে হয়তো জার্মানিতে এসে অ্যাডিশনাল দুই তিনটা কোর্স করবে, কোর্স করে ওই রিকুইজিটটা সে ফুলফিল করে নেবে। তো এদিক থেকে ওরা অনেক ফ্লেক্সিবল। এরপর আমি চলে যাব জাকারিয়ার কাছে। দীপু একটু আগে অলরেডি বললো যে জার্মানিতে টিউশন ফি নেই কোথাও, তো এই বিষয়টা যদি আরেকটু ইলাবোরেট করে বলতেন।
আচ্ছা, টিউশন ফি নেই বলতে লাইক অ্যাকচুয়ালি কিউ লাইক পড়ালেখার জন্য যেই টাকাটা ওইটা দেওয়া লাগে না, একটা ফি আছে সেমিস্টারে, ওইটা আমরা সোশ্যাল কন্ট্রিবিউশন ফি বলি অনেকটা। এটা হচ্ছে লাইক এটার ভিতরে বাসের টিকিটটা ইনক্লুড থাকে, লাইক ট্রান্সপোর্টেশনের টিকিটটা। সো ফর এক্সাম্পল একটা সার্টেন এরিয়ার জন্য ওই সিক্স মান্থসে লাইক একজন স্টুডেন্ট লাইক আনলিমিটেড ট্রাভেল করতে পারে,
তার মানে চলাফেরা কোনো খরচ দিতে হয় না,
কোনো খরচ দিতে
হয় না, ফ্রি,
টোটালি ফ্রি।
আচ্ছা,
বাট ওই যে সেমিস্টার ফি লাইক যেমন আমাদের ইউনিভার্সিটি থেকে এটা 240 ইউরোর মতো, কোনো কোনো ইউনিভার্সিটি 150 ইউরো, কোনো কোনো ইউনিভার্সিটি 300, বাট এটা এই 150 থেকে 350-এর ভিতরেই সবগুলো ইউনিভার্সিটির জন্য। আবার কিছু কিছু স্টেট আছে লাইক নর্থ রাইন ওয়েস্টফালেন, তো ওইখানের মজাটা হচ্ছে যে ওই যে কোনো ইউনিভার্সিটিতে পড়লেই মোটামুটি ফুল স্টেটের টিকিট পাওয়া যায়, ইনক্লুডিং নেদারল্যান্ডসের দুই তিনটা সিটিও। তো যাই হোক, এটা হচ্ছে টিউশন ফিসের পার্ট, এছাড়া তেমন কোনো টিউশন ফিস নাই। এক্সট্রা একটা টিউশন ফিস আছে বাডেন ভুইটেমবুর্গে, ওটা হচ্ছে এক্সট্রা 1500 ইউরো পার সেমিস্টার। আর হচ্ছে এই তো এখন কথা হচ্ছে টিউশন ফিস মেনটেন করাটা। সো এখানে আসলে আমার মনে হয় না যে খুব একটা কষ্ট যে 200, 250 বা 300 ইউরো ম্যানেজ করা, এটা একটা প্রবলেম হয় না। আরেকটা সুবিধা হচ্ছে যে কিছু কিছু স্কলারশিপের ব্যবস্থা আছে এখানে, কখনো কখনো পাওয়া যায়, লাইক প্রায়ই ইউনিভার্সিটি থেকে মেইল আসে যে ও এই একটা ফান্ডিং আছে, ওই একটা ফান্ডিং আছে। এগুলো খুব বড়ো বা লং টার্ম ফান্ডিং না, হয়তো 500 ইউরো, 1000 ইউরো এইরকম টাইপের। আবার অনেক সময় থিসিসের সময়ও কিছু পাওয়া যায়। ফর এক্সাম্পল আমার থিসিসের সময় আমি অ্যাপ্লাই করলাম, তো অ্যাপ্লাই করার পরে দেখা গেল যে আমি হয়তো 5 মাস 6 মাস থিসিস 6 মাসের জন্য না পেয়ে 3 মাসের জন্য পেলাম। সো ওইরকম আর কি। সো এখানে উনি অনেক ধরনের অপরচুনিটি আছে যে ছোটোখাটো ফান্ড টান পাওয়ার।
আচ্ছা, আর এমনি কোনো লং টার্ম স্কলারশিপের ব্যবস্থা আছে?
আচ্ছা, লং টার্ম স্কলারশিপের ব্যাপারে লাইক যেটা জানি সেটা হলো যে লাইক ডাডের স্কলারশিপ, যেটা ডাডের স্কলারশিপের থ্রুতে যদি ডাডে অ্যাপ্লাই করে, যেটা আমি ডিটেল জানি না কারণ আমি কখনো অ্যাপ্লাই করি না ডাডের
স্কলারশিপে। অ্যাজ ফার অ্যাজ আই নো ডাডের জন্য অ্যাপ্লাই করতে হলে সম্ভবত জব এক্সপিরিয়েন্স লাগে,
দুই বা তিন, প্রথমে দুই ছিল আমার মনে পড়লো, আমার একবার তিনও দেখছিলাম।
আচ্ছা,
এটা এখন কত জানি না।
তো কারো যদি ভালো রেজাল্ট তারপর জব এক্সপিরিয়েন্স থাকে 2 বছর, আর অলরেডি তার ইউনিভার্সিটিতে চান্সও পাওয়া লাগবে, আফটার দ্যাট সে অ্যাপ্লাই করতে পারবে এবং স্কলারশিপটা পাবে। আর ডার্ট স্কলারশিপ একদম এম্বাসির খরচ থেকে শুরু করে দুই বছর বা দেড় বছর যে যতটুকু হোক কোর্সটা সব রকম এক্সপেন্স বিয়ার করে, তো এটা একটা ভালো অপরচুনিটি।
সাথে আরেকটা স্কলারশিপ আছে যেটা যোগ করেছে, সেটা হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, সেটাও আপনাকে ভিসা ফি, প্লেনের টিকিট, সব কস্ট ওরা কভার করবে। এবং ইরাসমাসে হয়তো দেখা যায় যে আপনি চারটা সেমিস্টার চারটা ডিফারেন্ট সিটি বা ডিফারেন্ট দেশে ডিফারেন্ট ভার্সিটিতে পড়বে, সেই সুযোগটা দেয় ইরাসমাসে। সো জার্মানিতে এই দুটোই ফুল।
তো এই ডার্ট আর ইরাসমাসের মধ্যে একদম বেসিক ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে ডার্ট স্কলারশিপটার জন্য আমি আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, ওখানে চান্স পেতে হবে, ওখানে চান্স পেলে দেন আমি ডার্টের জন্য অ্যাপ্লাই করব। আর ইরাসমাসের ক্ষেত্রে দেখা যায় ওদের ফিক্সড কিছু ইউনিভার্সিটি প্লাস কোর্স থাকে, নির্দিষ্ট ওই কোর্সগুলোর জন্য ওই স্কলারশিপটা অ্যাপ্লাই করা যায় যদি আমার রিলেভেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে ইন দ্যাট কেস। তো এরপরে তাহলে আসি খরচ নিয়ে, যেহেতু কথা হচ্ছে রিসেন্টলি করোনা ক্রাইসিসের মধ্যে দেখা গেল যে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন স্টুডেন্টরাই জব হারাচ্ছে, অনেকের প্রবলেমের মতো যেতে হচ্ছে। তারপর আমাদের অন্যান্য দেশে থাকা বিভিন্ন ফ্রেন্ড থেকেও শুনলাম যে ওরা বিভিন্ন ক্রাইসিসে আছে। তো এই অবস্থায় জার্মানির সিচুয়েশনটা কেমন ছিল স্টুডেন্টদের জন্য পার্টিকুলারলি?
আমি যেটা জানি যে এখানে একটা লোন দেওয়ার ব্যবস্থা করছে, সে নট দ্যাট দে এই দেশের স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, সো এরকম একটা যেটা হচ্ছে যে লং টার্ম লোন অ্যান্ড পড়ালেখার পরে ওইটা পে করতে পারবে এই টাইপের একটা। আর আরেকটা হচ্ছে যে এই তো ছোটোখাটো ফান্ডিংয়ের অপরচুনিটিগুলো তো সবসময়ই আছে। আর হচ্ছে যে যারা পার্ট টাইম জব করছে, সো ওই তো এখন কথা হচ্ছে যে মানে কিছু কিছু পার্ট টাইম জবের চাপ বেশি পড়ছে, যে যেখানে আসলে মানুষের পার্ট টাইম জবগুলো আর নাই, আবার কিছু কিছু পার্ট টাইম জব আছে। ফর এক্সাম্পল কেউ যদি কোনো একটা আইটি কোম্পানিতে পার্ট টাইম কাজ করছে, সো ওইটার ওই পার্ট টাইম জবটা কন্টিনিউ হচ্ছে, কারণ ওইখানে আসলে লাইক ওদের চাহিদা বাড়ছে বা বরং কমে নাই করোনার জন্য এখন পর্যন্ত। সো এটা হচ্ছে ব্যাপার। আর অসুবিধা সুবিধা বলতে যে মেইন জিনিসটা হচ্ছে যে যেমন লোন পাওয়ার ব্যবস্থা করা, এটা একটা সুবিধা হয়েছে, বাট এটা ডেফিনেটলি অ্যাপ্লাই করা লাগবে বা ঝামেলা আছে কিছু। আর একটা হচ্ছে যে বাসা ভাড়া রিলেটেড কিছু একটা, জাবিদ মনে হয় এটার সম্পর্কে আরেকটু ভালো বলতে পারবা।
আচ্ছা হ্যাঁ, বাসা ভাড়া নিয়েও যেমন আমরা অনেকেই চিন্তিত ছিলাম শুরুতে, কারণ আমাদের এক্সপেন্সের একটা বড় পার্ট বাসা ভাড়ার মধ্যে চলে যায়। তো এই বাসা ভাড়ার জন্য সরকার থেকে যেমন নিয়ম করে দেওয়া হয়েছিল যে সব বাড়িওয়ালারাই স্টুডেন্টদেরকে সুযোগ দিবে একটা দুই মাস তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত আমি একটা ইনস্টলমেন্টে বা পুরো ক্রাইসিসটা শেষ হলে একবারে টাকাটা পরে পে করবো আস্তে আস্তে, সেরকম একটা সুযোগ দিয়েছিল যাতে করে কোনো রকম পেনাল্টি ফেস না করে স্টুডেন্টরা। তো এটা একটা অনেক বড় সাপোর্ট ছিল আমাদের জন্য মোরালি প্লাস ফিনান্সিয়ালি। তো সেখান থেকে আমি মিশুর কাছে চলে আসব যে ইন জেনারেল তাহলে এই যে যেমন বাসা ভাড়ার কস্ট, অ্যাডিশনাল আর কী কী কস্ট আছে জার্মানিতে এই লিভিং কস্টের মধ্যে?
ওকে, ইন জেনারেল যদি একটা স্টুডেন্টের অন অ্যাভারেজ পার মান্থ লিভিং এক্সপেন্স যদি আমরা চিন্তা করি, তাহলে এটা ইন জেনারেল ধরা হয় 850 ইউরোস মোর অর লেস। তো এখানে মেইন কন্ট্রিবিউশনটা যায় আসলে অ্যাকোমোডেশনের জন্য, দেখা যায় যে বাসা বাড়িতে আমরা ভিগিতে থাকি কিংবা সিঙ্গেল অ্যাপার্টমেন্টে থাকি না কেন, মোর অর লেস 300-400 ইউরো এখানে চলে যায়। আর এইখানে আরও কিছু অ্যাডিশনাল কস্ট যদি আমরা জাস্ট চিন্তা করি, তাহলে হচ্ছে ফুড, ক্লোথিংস, বুকস, টেলিফোনস, মিসেলেনিয়াস কিছু কস্ট থাকতে পারে। সাথে একটা ইম্পর্টেন্ট কস্ট যেটা থাকে সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আর কারো কারো ক্ষেত্রে যারা খুব বেশি একটু সতর্ক থাকতে চায় তারা লাইবিলিটি ইন্স্যুরেন্সটাও রাখে। তো হেলথ ইন্স্যুরেন্স মোরালেস একটা স্টুডেন্টের জন্য 105-110 ইউরোর মতো যায় পার মান্থ। এবং কোনো কোনো ক্ষেত্রে এটা দেখা যায় যে পার্ট টাইম জব করলে সেখান থেকেও বিয়ার করা হয়, কিন্তু ইন জেনারেল এটা নিজেরই দিতে হয়। টিউশন ফিজের কথা জাকারিয়া বলে দিয়েছে, এবং সাথে আমরা বললাম যে কিছুক্ষণ আগে বললাম যে জার্মানি ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটিস, এবং প্রচুর আইডিয়া আছে, সেখানে অনেক কাজ করার অপরচুনিটি আছে, এবং রিক্রিয়েশনাল অনেক ব্যাপার স্যাপারও চলে আসে এখানে। সো লেজার, কালচার কিংবা স্পোর্টস এগুলো নিয়ে কারো যদি আরও দেশ থেকে এসে কারো দেশে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড ফিল করা মানুষ এখানে এসে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারে এবং এই কালচারের সাথে আরও মোর অ্যাটাচড হতে পারে।
এখানে কিছু খরচ আছে?
অবশ্যই এখানে কিছু খরচ আছে।
আচ্ছা, টিউশন ফির কথা যেটা বললা, তুমি তো বাকি যে খরচগুলো বলছো সেগুলো হচ্ছে মান্থলি বেসিসে, আর টিউশন ফিটা সম্ভবত এভরি সিক্স মান্থ,
রাইট?
সো ইফ আই টক অ্যাবাউট 300 ইউরোস, ইটস লাইক 50 ইউরো পার মান্থ। ওকে, সো আর কোনো এডিশনাল কস্ট?
আরেকটা এডিশনাল কস্ট আছে, সেটা হচ্ছে ট্রাভেল। আমরা যদি একটু আমাদের নিজেদের আমাদের যে সেমিস্টার টিকিট আছে সেই সেমিস্টার টিকিটের বাইরে যদি একটু ঘোরাঘুরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা ট্রাভেল কস্ট ইনকার হবে। হ্যাঁ, এটা খুবই পার্সোনাল, কিন্তু অবভিয়াসলি মানুষ ইউরোপে এসে একটা যেখানে 27টি দেশের বিভিন্ন জায়গায় ঘোরার অপরচুনিটি রয়েছে, সেখানে অবশ্যই মানুষ ট্রাভেল করবে।
আচ্ছা, তো এখানে আমার একটা প্রশ্ন, যেটা যে অ্যাডিশনাল অনেকগুলো কস্টের কথা বললা, তো একটা স্টুডেন্ট যদি মিনিমাম একটা লিভিং মেনটেন করে, খুব বেশি বিলাসিতা বা অ্যাডিশনাল লেজিয়ার্স অ্যাক্টিভিটিতে না যেয়ে একদম মিনিমাম কত কস্টে পসিবল লাইভলিহুড মেনটেন করা, ইন শর্ট?
Did you mean optimized living cost?
Yeah, exactly.
Okay. Optimized করতে গেলে যেটা আমি বললাম, অন অ্যান অ্যাভারেজ ইন জেনারেল ধরা হয় 850 ইউরোস, সেক্ষেত্রে আমি যদি এটাকে আরেকটু অপটিমাইজড করি তাহলে মোরাললেস 600 ইউরোসের মধ্যে নিয়ে আসা যায়।
সেখান থেকে আমরা এখন যাব দীপুর কাছে। জার্মানিতে যেমন আমাদের সবাই আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করি, কিন্তু ডেইলি লাইফে সব সময় চলাফেরা করতে বা বিভিন্ন পারপাসেই দেখা যায় জার্মান ল্যাঙ্গুয়েজটা আমাদের জানতে হয়। তো এই ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো দীপু।
আচ্ছা, জার্মানিতে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়তেছি ইংলিশে, কিন্তু এখানে আমাকে যখন সিটিতে চলতে হবে এবং এখানকার লোকাল মানুষজনের সাথে মিশতে হবে, তখন আমাকে আসলে জার্মান জানাটা আসলে খুবই দরকার, এবং যে যত বেশি জানে তার জন্য এখানে লাইফটা আসলে তত বেশি ইজি হয়ে যায়। কেন? কারণ আমি যদি এখানে এসে একটা সরকারি অফিসে কোনো অফিসিয়াল কাজের জন্য যাই, দেখা যাবে যে সেখানে ইংলিশ বলা কেউ নাই, বা অথবা প্রথম পরিচয়ে কেউ আসলে ইংলিশ পারলেও বলতে চাচ্ছে না, বা এটা অত ওদের জন্য ব্যাপারটা হিউমিলিয়েটিং যে একজন বিদেশি এসে ওদের দেশে এসে ওকে ইংলিশে কথা বলতে জিজ্ঞেস করতেছে, এটা হয়তো ওরা পছন্দ করতেছে না, কারণ ওরা ওদের নিজেদের ভাষা কালচারটা নিয়ে খুব প্রাউড ফিল করে এবং ওরা চায় যে সবাই ওদের ভাষাটা জানবে। তো এই জন্য ভাষাটা জানা খুব দরকার। যেমন আমি এখানে যদি একটা বাসা নিতে চাই, বাসার কন্ট্যাক্ট সাইন করো, একটা মোবাইলের সিম কিনতে গেল, দেখা যায় যে ইনস্ট্রাকশনগুলো সব আসতেছে জার্মান ভাষায়, তো সেখানে যদি আমি একটু বেসিকটা জানি আমার জন্য লাইফটা এখানে ইজি হয়ে যায়। আমি এখানে একটা গ্রোসারি শপে শপিং করতে যাচ্ছি, দেখা যাবে যে দোকানে সব কিছু জার্মান ভাষায় লেখা গিয়ে, সো আমি যদি নামগুলো পড়ে যদি কিছুটা বুঝতে পারি, আমার জন্য কেনাকাটা করা বা কোনো ওখানকার দোকানের সেলসম্যানের কাছ থেকে কোনো হেল্প চাওয়া, সাপোর্ট নেওয়া, এটা আমার জন্য খুব ইজি হয়ে যায়।
আমার একটা কথা মনে পড়লো এই বিষয়ে, যেমন আমার এক পরিচিত ফ্রেন্ড বলতে গেলে, সে একদিন যেমন গায়ের লোশন কিনতে যেয়ে শাওয়ার জেল কিনে নিয়ে আসছে, এবং সে না বুঝতে পেরে বেশ কয়েকদিন ধরে শাওয়ার জেলটাই গায়ে মাখছিল, পরে সে আস্তে আস্তে ট্রান্সলেট করে বুঝতে পারলো যে না, ওটা শাওয়ার জেল ছিল, লোশন না। তো ল্যাঙ্গুয়েজ না জানলে এরকম ছোটোখাটো কিছু প্রবলেম ফেস করতে হয়।
তো হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ না জানলে এই ব্যারিয়ারগুলো খুব ফেস করতে হয়, যে আপনি বাসে উঠলেন, কোনো একটা সমস্যা হলো, বা আপনাকে বাস ড্রাইভার কিছু একটা জিজ্ঞেস করলো, আপনি তখন সেটা বুঝতেছেন না, অ্যান্সার দিতে পারতেন না, খুব সমস্যা। সেই জন্য আমি রেকমেন্ড করবো, যারা নতুন আসবেন দেশ থেকে, খুব অ্যাডভান্স না হলে অ্যাটলিস্ট বেসিকটা শিখে আসেন। এখানে এসে প্রত্যেকটা ভার্সিটিতে ফ্রিতে ল্যাঙ্গুয়েজ কোর্স করায়, কিন্তু আপনি যদি একটু বেসিকটা শিখে আসেন, এখানে এসে আপনাকে ব্যাপারটা ধরতে বা কোপ আপ করতে খুব সুবিধা হয়। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে আসার পরে লাইফ খুব ব্যস্ততার সময় কাটতে হয়, পড়াশোনা, বাসা, লাইফ সব কিছু ম্যানেজ করে ল্যাঙ্গুয়েজটা আবার সমান মনোযোগ দেওয়া, এরপর দেওয়াটা খুব চ্যালেঞ্জিং। হ্যাঁ, সো তখন যদি একেবারে শুরুর থেকে শুরু করতে হয় ব্যাপারটা খুব ফ্রাস্ট্রেটিং হয়ে যায়, কিচ্ছু বুঝতেছি না আমি। দেশ থেকে যদি একটু বেসিকটা শিখে আসেন, এখানে এসে দেখবেন যে আপনি ইজিলি ব্যাপারটা অ্যাডজাস্ট করতে পারতেছেন।
তো এই জিনিসটা নিয়ে একটা জিনিস বলতে চাই, যে জার্মানরা ওরা ওদের ভাষাটি নিয়ে খুব বেশি সংবেদনশীল, এবং আমি কতগুলো কোর্স করেছি, কতগুলো না, 2-3টা কোর্স করেছি, এবং সব জায়গা থেকেই আমি জার্মান যে ফ্রেন্ডগুলো ছিল কিংবা কোনো টিচারগুলো ছিল তাদের কাছ থেকে আমি একটা জিনিসই খুব বেশি শুনেছি, সেটা হচ্ছে ডু বিস্ট ইন ডয়চল্যান্ড, ডু বিস্ট অফ ডয়চ রেসপেশন, যেটা আসলে মিন করে যে ইউ আর ইন ডয়চল্যান্ড অ্যান্ড ইউ মাস্ট স্পিক ইন ডয়চ। তো এখানে ওরা এই জিনিসটাকে খুব বেশি এমফাসাইজ করে, যে তুমি যেই জায়গায় আছো তোমাকে ওই ভাষা নিয়ে কথা বলতে হবে।
তবে এখানে আরেকটা পার্সপেক্টিভও শেয়ার করা যায়, যে স্পেশালি বড় বড় সিটি যেগুলো, যেখানে ইন্টারন্যাশনাল পপুলেশন অনেক বেশি, ওইসব সিটিতে দেখা যায় যে বিভিন্ন দোকানপাটে গেলে জার্মানের চেয়ে বেশি ইংলিশ ভাষাতেই সবাই ইউজ করছে। প্লাস ওখানকার অলমোস্ট সব জায়গাতেই দেখা যাচ্ছে জার্মান ছাড়াই সবাই ডেইলি লাইফ মেনটেন করতে পারছে, কিন্তু সেটা শুধুমাত্র কিছু সিলেক্টেড বড় বড় শহরের ক্ষেত্রে, সব জায়গায় না।
আর সাথে যোগ করব যে যারা এখানে লং টাইম থাকার ইচ্ছা বা বা যাদের জব করার পরিকল্পনা আছে, তাদের জন্য তো ভাষাটা অবশ্যই ম্যান্ডেটরি।
হ্যাঁ অবশ্যই,
আপনি যত ভালো ভাষা জানবেন, ইংলিশের পাশে ইংলিশটা তো একটা প্লাস পয়েন্ট অবশ্যই, কিন্তু জার্মানটা জানলে আপনার জন্য জব পাওয়া, প্রমোশন পাওয়া অনেক ইজি হয়ে যাবে।
আচ্ছা, জব পাওয়ার ব্যাপারে, যেমন আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা এই ফিল্ডে ইউজুয়ালি জার্মানটা খুব একটা প্রয়োজন হয় নাই। এই ফিল্ডে আসলে কেউই মানে জার্মান ল্যাঙ্গুয়েজটা ইউজুয়ালি রিকোয়ার্ড না, সো এটা ছাড়াই জবটা পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে যে ধরেন আপনি এটা একটু ম্যানেজিং পজিশনে যেতে চাচ্ছেন বা কোথাও, তো ইন দ্যাট কেস ল্যাঙ্গুয়েজটা লাগবেই, কারণ আপনার ম্যানেজিং আসলে কে থাকছে, তার সেই কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, এটা আসলে আপনার খুব একটা ডিটারমাইন করার
অসুবিধাজনক,
মানে ঠিক করা যায় না আর কি। আর আরেকটা জিনিস হচ্ছে, যেমন ইভেন কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং রিলেটেড ফিল্ড থাকলেও যদি কেউ কনসাল্টিংয়ে যেতে চায়, ইন দ্যাট কেস আসলে জার্মান ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো উপায় নেই।
একটা জিনিস কি যে জার্মানিতে আসার পর আমি একটা যে এক্সপিরিয়েন্সটা হয়েছে যে এখানকার স্পেশালি ইউরোপের বেশিরভাগ মানুষই 3-4 ল্যাঙ্গুয়েজে কথা বলে, তো ইংলিশ পড়াটা কোনো একটা ক্রেডিট না এখানে, ইংলিশটা কাইন্ড অফ একটা জাস্ট স্কিল। আর কেউ যদি ইংলিশ পড়ে, জার্মান পড়ে, প্লাস আরও 2-1 ল্যাঙ্গুয়েজে পারদর্শী হয়, তার ডোমেইনটা আরও বেড়ে যাবে। তো নট নেসেসারিলি কেউ একজন জার্মান ছাড়া একটা জব পেয়ে গেলেও সে হয়তো সারা জীবন সেই জুনিয়র পজিশনে থেকে যেতে হবে, সে যদি জার্মান ছাড়া চলতে চায়, কিন্তু সে তার ল্যাঙ্গুয়েজ স্কিল যত বাড়াবে তার পসিবিলিটি তত বাড়বে।
আর জবে ল্যাঙ্গুয়েজ কতটুকু লাগবে এটা বোঝার আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার জবে আপনি প্রতিদিন কত বেশি মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছেন। আপনি যদি ব্যাংকিং সেক্টরে জব করেন, আপনাকে প্রতিদিন কাস্টমার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, এবং আপনার কাস্টমার ক্লায়েন্ট হচ্ছে জার্মান, এবং তারা অবশ্যই আপনার সাথে এসে জার্মানি কথা বলবে। তো আপনি কিন্তু তাদেরকে বলতে পারবেন না যে সার্ভিস দিতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন না যে তুমি আমার সাথে ইংলিশে কথা বলো। সো আপনার জবটা যদি হয় যে এরকম যে আপনি ব্যাংকিং সেক্টর বা কাস্টমার কেয়ার বা হসপিটাল ডাক্তার নার্স এই ধরনের ফিল্ডে যদি কাজ করেন, তাহলে তো ভাষা আরও বেশি দরকার,
রাইট? আমি যতদূর জানি বিপু অনেক ঘোরাঘুরি করে, তো সেখান থেকে বলি যে ঘোরাঘুরির ক্ষেত্রে বা ট্রাভেলের ক্ষেত্রে কখনো কি ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম ফেস করছো?
হ্যাঁ, ট্রাভেলের ক্ষেত্রে টুকটাক ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রবলেম ফেস করি, তারপরও আমি যেসব জায়গায় মানে ট্যুরিস্ট হিসেবে যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে যাই, সেখানে দেখা যায় যে ইংলিশ বলা মানুষ পাওয়া যায় রেস্টুরেন্ট বা টিকিট কাউন্টার বা টিকিট কেনার যে ইনস্ট্রাকশন থাকে, তো সেখানে দেখা যায় যে মানুষ ইংলিশ বলতেছে। এটা জার্মানির ভিতরে, জার্মানির বাইরেও যেসব জায়গায় আমি গেছি সেখানেও দেখা যায় যে ইংলিশ বলতেছে। তবে অনেক জায়গাও এমনও আছে যে ইংলিশ খুব কম পারে, বা দেখা যায় যে যে ওই সব জায়গায় কাজ করতেছে, যে সার্ভিস দিচ্ছে, সে হয়তো খুবই বয়স্ক মানুষ অনেক, তারা হয়তো জার্মান কিন্তু তারা ইংলিশটা জানে না। এখানকে ইয়ং জেনারেশনরা অবশ্যই ইংলিশটা পারে, কিন্তু যারা একটু ওল্ড জেনারেশন, আগের জেনারেশনে, তারা হয়তো ইংলিশটা পারে না, তো তাদের সাথে তখন দেখা যায় কমিউনিকেট করাটা চ্যালেঞ্জিং হয়ে যায়।
অ্যাজ ফার অ্যাজ আই নো, জার্মান কারিকুলামের মধ্যে ওদের জার্মানটা তো ওদের মাদার টাং, পাশাপাশি ইংলিশটা ওদের মাস্ট শিখতে হয়, ম্যান্ডেটরি, আর অ্যাডিশনাল একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওরা 4 বছর শেখাটা ম্যান্ডেটরি। সো ইংলিশটা ওদের থ্রু আউট দ্য স্কুল লাইফ পুরোটা সময় শিখতে হবে, আর অ্যাডিশনালি 4 বছর একটা ল্যাঙ্গুয়েজ শিখে। কিন্তু যেটা বললো দীপু যে ওল্ড জেনারেশনের ক্ষেত্রে এটা পুরোপুরি সত্যি না সবসময়, তো ওরা হয়তো একটা সার্টেন টাইমের পরে ইংলিশ শেখার প্রয়োজনীয়তা বোধ করে নাই, তার কারণে ওরা ওই জার্মান ছাড়া কিছু জানে না। দীপুর কাছে আবার যাই যে তুমি এই তোমার ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে যদি কিছু বলো, ট্রাভেলিংয়ে কীরকম স্কোপ আছে অথবা ডেস্টিনেশনগুলো কীরকম?
আচ্ছা, জার্মানিতে পড়তে আসার খুবই অ্যাগোরিং একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু এটা একটা সেনজেন কান্ট্রি, সো আমি সেনজেন ভিসা নিয়ে 26টা দেশ আমি এখানে ট্রাভেল করতে পারবো। সো আশেপাশে খুবই নাম করা বড় বড়, জার্মানি নিজেই একটা খুব সুন্দর দেশ এবং অনেক বড় দেশ, এছাড়াও পাশে আছে বেলজিয়াম, নেদারল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, তো এইসব দেশে আমি খুব ইজিলি ভিসা ছাড়া এবং কোনো ধরনের পারমিশন ছাড়া আমি ট্রাভেল করতে পারবো, এবং ট্রাভেল করা যে খুব বেশি এক্সপেন্সিভ তাও না, এখানে যদি একটু প্ল্যান করে ট্রাভেল করা যায় তাহলে বেশ চিপে বাসের টিকিট, ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট কাটা যায়। এবং পুরা সেনজেন জোনটা এখানে খুবই ওয়েল কানেক্টেড, আপনি বাসে ট্রাভেল করেন, ট্রেনে ট্রাভেল করেন, প্লেনে, মানে আপনার সব ধরনের স্কোপ আছে, অপশনস আছে, আপনি ট্রাভেল করা খুবই ইজি।
তার মানে তুমি কি বাসে করে অন্যান্য দেশে যাও?
হ্যাঁ, আমি বাসে করে, যেমন আমি ফ্রান্স গিয়েছি কয়েকবার বাসে করে।
কেউ যদি চায় সাইকেল নিয়ে যেতে পারবে?
অবশ্যই সাইকেল নিয়ে যেতে পারবে, নিজের প্রাইভেট কার নিয়ে যেতে পারবে, এবং তার কোনো মানে কোনো পারমিট নিতে হবে না বা কোনো অফিসিয়াল প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে না। এমন হয় যে আমি হয়তো জার্মানি থেকে ফ্রান্সে যাচ্ছি, আমি যে কখন বর্ডার ক্রস করছি সেটা আমি বুঝতে পারি হচ্ছে মোবাইলে যখন দেখি যে আমার নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে গেছে। এবং এগুলো সুবিধা, এবং এগুলো হচ্ছে সুবিধা যে আমার মোবাইলটা অটোমেটিক ফ্রিতে রোমিং সার্ভিসে সুইচ হয়ে যাচ্ছে, জার্মান নেটওয়ার্ক থেকে ফ্রেঞ্চ নেটওয়ার্কে সুইচ হয়ে যাচ্ছে, এবং আমাকে কোনো বাড়তি চার্জ দিতে হচ্ছে না, আমি ইউজার প্যাকেজ ইউজ করতে পারতেছি, আমি আমার ব্যাংকের ক্রেডিট কার্ডটা কোনো বাড়তি চার্জ ছাড়া আমি ইউজ করতে পারতেছি, যদি সেটা ইউরো জোনের মধ্যে হয়, কারেন্সি যদি ইউরো হয়। তো এই যে ব্যাপারগুলো মানে এগুলো আসলে খুবই মানে ফ্লেক্সিবল এবং খুবই ইজি। দেখা যায় যে এরকমও হয় যে আমি হয়তো সকালবেলা প্ল্যান করলাম নতুন একটা দেশ, আমি রাত্রেবেলা চলে যেতে পারতেছি সেই দেশটায় খুব ইজি। এবং এখানে যারা খুব চিপ রেট ট্রাভেল করতে চায় তাদের জন্য হোস্টেল সার্ভিস আছে প্রত্যেকটা সিটিতেই বলা যায় ইউরোপের, সেখানে আপনি খুব চিপ রেটে আপনি হোস্টেলে থাকতে পারবেন। সো স্টুডেন্টের জন্য এটা আসলে খুবই কনভেনিয়েন্ট।
আমারও দীপুর সাথে কয়েকবার ঘুরতে বের হওয়া লাগবে যা বুঝতে পারছি। এখন আমি একটু জাকারিয়ার কাছে যাব খুবই শর্টলি। এই ট্রাভেলিং ছাড়া স্টুডেন্টদের জন্য আর কী কী ধরনের অপরচুনিটিস আছে ইন টার্মস অফ লেজার অ্যাক্টিভিটিস অথবা জাস্ট লাইফস্টাইল নিয়ে যদি কিছু?
আচ্ছা, লাইফস্টাইল নিয়ে বলতে গেলে লাইক যারা জিম যেতে পছন্দ করে জিমে যেতে পারে, অবশ্যই সেখানে খরচ ইনভলভ। তারপরে লাইক নিজের এরিয়ার ভিতরে অনেক ঘোরাঘুরির অপরচুনিটি আছে যেটার জন্য আসলে কোনো এক্সট্রা খরচ লাগে না। অনেকে বাইকিং করতে পছন্দ করে, যেমন নদীর, যেমন আমাদের এখানকার রাইনের পাশে যে বাইকিংয়ের লাইন এটা অসাধারণ সুন্দর, এবং মানুষ লাইক অনেক দেশ থেকে আসে এখানে ঘুরতে। সো এই জায়গাটা লাইক সামারে দেখার মতো। সো এরকম বাইকিং, হাইকিং, বোটে ঘোরা, কায়াকিং, সো এরকম অনেক অপরচুনিটি আছে। আবার কেউ যদি লাইক হ্যাঁ অনেকে হয়তো পার্টি টাটি করতে পছন্দ করতে পারে, সেক্ষেত্রে পার্টি টাটিতে যেতে পারে, কিছু ক্লাব ক্লাব আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন করোনার সময় জিনিসগুলো বন্ধ, আবার এখানে খরচ ইনভলভ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আবার অনেকে যদি ডিফারেন্ট অ্যাক্টিভিটি লাইক যেমন ইউনিভার্সিটির, আমাদের যেই ইউনিভার্সিটিতে স্পোর্টসের একটা ইনস্টিটিউশন টাইপের আছে, তো সেইখানে দেখা যায় যে কেউ যদি সোর্ড ফাইটিং শিখতে চাচ্ছে অথবা ফুটবল খেলতে চায় অথবা ড্যান্স করতে চায়
কোনো রকম, কারাটে বা সামথিং,
হ্যাঁ কারাটে করতে চায়,
পিয়ানো বাজানো শিখতে চায়,
অনেক কিছু শেখার আছে। কিন্তু এবং ওই খরচটা খুবই কম ওইখানে, এখানে দেখা যায় পুরো সেমিস্টারের জন্য 15 ইউরো দিয়ে একজন ফুটবল খেলতেছে পুরো সেমিস্টার, অথবা 15 ইউরো দিয়ে সে সোর্ড ফাইটিং শিখতেছে, 15 ইউরো দিয়ে সে 6 মাস সালসা শিখতেছে। এটা বাইরেও করা যায়, বাট বাইরে খরচটা অনেক বেশি,
একটু বেশি।
আর শেখা এবং ঘোরার জন্য আরেকটা খুব দারুণ সুযোগ হচ্ছে এখানে যে এখানে প্রচুর সেমিনার, কনফারেন্স, সামার স্কুল হতে থাকে আশেপাশে। সো এই জায়গাগুলোতে খুব চিপ রেটে যাওয়া যায়, অনেক সময় স্কলারশিপও পাওয়া যায়। তো সেখানে গেলে দেখা যায় যে ট্রাভেল করারও, নতুন মানুষজনের সাথে পরিচিত হওয়া, নেটওয়ার্কিং করা, সেটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স। এবং ইউরোপে ট্রাভেল করা খুবই সেফ, আপনি যদি একাও ট্রাভেল করেন, আপনার সাথে যদি ল্যাপটপ, ক্যামেরা, অনেক কিছু থাকে, ভয়ের কোনো কারণে এটা খুবই সেফ জোন, আপনি মানে এখানে কোনো সমস্যায় পড়বেন সেই রিস্কটা নাই।
একটা জিনিস নিয়ে কথা বলবো অ্যাক্টিভিটিসের ব্যাপারে, সেটা হচ্ছে যেটা আমি বললাম বিভিন্ন ধরনের কম্পিটিশন আছে, হ্যাকাথন, স্টার্ট আপ উইকেন্ড, তারপরে হচ্ছে হ্যাঁ এই এই কম্পিটিশনগুলো যে শুধু যে কম্পিটিশনের জন্য তাও না, এখানে গিয়ে তুমি প্রাইজ দিতে পারতেছো। তারপরে হচ্ছে অথবা যদি তোমার খুব ভালো আইডিয়া হয় দেখা যায় ইভেন তুমি ইনভেস্টরদের সাথে মিট করতে পারতেছো,
একটা এক্সপিরিয়েন্স হচ্ছে,
একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এবং ওইখানে লাইক অনেক কিছু শেখার আছে, লাইক তুমি যদি নিজে একটা কোম্পানি এস্টাবলিশ করতে চাও ওইটা এটা ব্যাপার। তারপর ইউনিভার্সিটির ডিফারেন্ট ক্লাব অ্যান্ড অ্যাক্টিভিটি আছে, যেমন আমাদের আস্থায় কিছু অ্যাক্টিভিটি হয়, তারপর আমাদের লাইক আমি একটা ক্লাবের সাথে ইনভলভ, ফাউন্ডিংয়ে ইনভলভ ছিলাম, সেটা হচ্ছে স্টার্ট আপ রিলেটেড। সো ওইখানে কিছু অ্যাক্টিভিটি হয়, সো অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যেটাতে স্টুডেন্টরা নিজেদের ইনভলভ করতে পারে।
এখানে আমি ভাইয়ের, জাকারিয়া ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করবো যে আমার একটা এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আমি 2018 সালে যখন হ্যানোভারে একটা ফেয়ার হয়, সিভিট ফেয়ার, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ফেয়ার। তো সেখানে আমি আমার এক ফ্রেন্ডের সাথে যাই, আমার সেই ফ্রেন্ডটা হাই স্পিড ট্রেন বানানোর জন্য একটা রিসার্চ টিমের সাথে কাজ করতেছিল। তো আমার সেই পেয়ারে যে দেখা যায় যে বসের একটা ওখানে একটা স্ট্রং থাকে, তো বসের স্ট্রগে যে আমার ওখানে দেখা গেলো খুব সুটেড বুটেড একটা লোকের সাথে কথা বললাম, যে আমার আমার সেই ফ্রেন্ড বলতেছিল যে আমার হাই স্পিড ট্রেন নিয়ে গবেষণা করি, আমাদের আরও ফান্ডিং দরকার এবং আমরা ইন্ডাস্ট্রিতে সাথে ইনভলভ হতে চাচ্ছি, তো বস কি কোনোভাবে ইন্টারেস্টেড হবে কিনা, আমাদের এই বিষয়টার সাথে আগ্রহ আছে কিনা। তখন সেই লোকটা বলতেছিল যে হ্যাঁ, আমরা তো এইসব নতুন টেকনোলজিতে খুবই ইনভেস্ট করি, খুবই আগ্রহী এবং আমরা ভার্সিটির সাথে আরও বেশি বেশি কাজ করতে চাই, তোমাদের অফার লেটারটা বা প্রপোজালটা আমাকে পাঠাও, আমি সেটা নিয়ে বিবেচনা করে দেখবো। তারপর সে দেখা গেলো যে তার আমাকে তাদের ভিজিটিং কার্ডটা দিল, তো সেই ভিজিটিং কার্ডে দেখি যে দেখা যে ওই লোকটা হচ্ছে বসের ভাইস প্রেসিডেন্ট। সে এসে আমাদের সাথে মানে খুবই ক্যাজুয়ালভাবে এবং খুবই ইনফর্মালভাবে আমাদের সাথে কথা বলবে, এবং এই যে অ্যাক্সেসটা এখানে পাওয়াটা এটা খুব দারুণ
ব্যাপার। এরকম একটা এক্সপিরিয়েন্স আমারও হয়েছিল। আমি একবার একটা কনফারেন্সে ছিলাম, সেখানে অনেকগুলো গাড়ি কোম্পানির বড় বড় অফিসিয়ালরা ছিল। কনফারেন্সটা ছিল হচ্ছে ম্যাথওয়ার্কসের, তো দেখা যায় ওদের প্রচুর সিমুলেশন সফটওয়্যার আছে যেগুলো অলমোস্ট সব গাড়ি কোম্পানি ইউজ করছে, তো এই জন্য একদম বড় বড় কোম্পানিগুলোর এক্সিকিউটিভদের সাথে বসে দেখা গেল লাঞ্চ টাইমে আমি খাওয়া দাওয়া করছি, কথাবার্তা বলতেছি বিভিন্ন আইডিয়া নিয়ে। তো এইরকম যে অ্যাক্সেসটা, এইটা আসলে অকল্পনীয় অন্যান্য জায়গাতে, আমি ফাইনালি জাস্ট আমাদের সময় খুব কম এখন হাতে মিশুর কাছে চলে যাব। চ্যালেঞ্জেস নিয়ে যদি কিছু বলো যে ডেইলি লাইফে স্টুডেন্টরা কি রকম চ্যালেঞ্জেস ফেস করে।
ওকে, এখন যদি শুরু থেকে একটু শুরু করতে চাই তাহলে এখানে অ্যারাইভালের পরে সবচেয়ে বেশি যেই জিনিসটা চ্যালেঞ্জিং যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে অ্যাকোমোডেশন নিয়ে। সেখানে আমি প্রবলেমের কথা বলতে গেলে প্রথমে চলে যেতে চাই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো ল্যাঙ্গুয়েজটা ভালো মতো না জানা গেলে অ্যাকোমোডেশনে এদের সাথে কোনো বাড়িওয়ালার সাথে কমিউনিকেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং যেই পরিবেশে আমি থাকবো সেই পরিবেশে যদি কোনো জার্মান নাগরিকরা থাকে তাদের সাথে কথা বলতে গেলে আমার কালচারাল ডাইভার্সিটির জন্য হলেও আমার ল্যাঙ্গুয়েজটা শেখা লাগবে। তো সেক্ষেত্রে অ্যাকোমোডেশন পাওয়াটা ডিফিকাল্ট একদিক থেকে ফরেন স্টুডেন্টদের জন্য, দেখা যায় যে ছোটো ছোটো শহরগুলোতে খুব কম অপরচুনিটি থাকে, তো এদিক থেকে খোঁজাটা একটু টাফ হয়ে যায়। তো চেষ্টা করলে অবশ্যই পাওয়া সম্ভব, তবে সেক্ষেত্রে আস্তা ইউনিভার্সিটির বিভিন্ন অর্গানাইজেশন আছে তাদের সাথে যোগাযোগ করাটা খুবই খুবই জরুরি। তারপরে আমাদের এডুকেশন, এখানকার এডুকেশনাল সিস্টেমটা আমাদের দেশের এডুকেশন সিস্টেম থেকে একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট সেটা আসলে এইভাবে বলাটা মানে বলে বোঝানোটা খুব ডিফিকাল্ট, কারণ এরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড প্লাস রিসার্চ ওরিয়েন্টেড সবগুলোতে ফোকাস করে। এবং আরেকটা কথা যেটা রিপিট করতে চাই যে এরা জ্যাকল অফ এভরিথিং মাস্টার অফ নান এরকম প্রডিউস করে না, কোনো একটা বিষয়ের ওপর এক্সপার্টিস হতেই হবে। তুমি যদি ওটাতে কনফিডেন্ট থাকো, জানো, তবেই ওই বিষয়টা নিয়ে তুমি কোনো কথা বলতে পারো। দ্যার ইজ নো মিডল থিং ইন দ্যার এডুকেশন। আরেকটা ব্যাপার সবচেয়ে বেশি যেটা নিয়ে আমি স্ট্রাগল করি সেটা হচ্ছে স্কেজুল অপটিমাইজেশন। তো দেখা যায় যে আমরা দেশে নর্মাল লাইফ লিড করি এমনভাবে যে রান্নাবান্না নিয়ে চিন্তা করতে হয় না, কাপড় ধোয়া নিয়ে চিন্তা করতে হয় না। আমার এজের যদি কোনো ছেলে মেয়ের কথা চিন্তা করি আর কি, এক্সেপশন তো এক্সাম্পল না, দেখা যায় যে রান্নাবান্না সব করা আছে, আমি জাস্ট গিয়ে লাঞ্চ করতেছি আব্বু আম্মুর সাথে, কিংবা কাপড় আমি আমার ব্যাচেলর লাইফ পর্যন্ত নিজের কাপড় নিজে ধুই নাই। তো
এখন ম্যারিড,
এখনো ব্যাচেলর লাইফ
আছে, ব্যাচেলর এডুকেশন,
ব্যাচেলর এডুকেশনের কথা আর কি, যেহেতু এডুকেশন রিলেটেড কথা হচ্ছে আসলে। তো এখন এইখানে দেখা যায় যে ক্লাস থাকে এই প্রেজেন্ট টাইমে করোনা সিচুয়েশনে অনলাইন ক্লাস থেকে, তো এটা একটা অ্যাডভান্টেজ যে ঘুম থেকে উঠে 5-10 মিনিটের মধ্যে রিফ্রেশ হয়ে অনলাইন ক্লাসে বসা যায়, এবং সাথে কুইকলি যাতে প্রিপেয়ার করা যায় এমন কোনো ফুড থাকলে খুব ভালো, এবং এটা একটা ভালো স্ট্র্যাটেজি, এটা তাহলে হচ্ছে অনেক টাইম সেভ করে। সাথে সাথে দেখা যায় যে কাপড় ধোয়া, এই এই মিসেলেনিয়াস যে জিনিসগুলো কন্ট্রোল করতে হয়, তো এটা নিয়ে একটু স্ট্রাগল করতে হয়, কিন্তু প্রপার টাইম অপটিমাইজেশনটা যদি থাকে তাহলে এটা ডিফিকাল্টিসটা আসলে ওভারকাম করা সম্ভব। আর লং টার্ম কথা একটা যদি চিন্তা করি তাহলে হচ্ছে জার্মান ভিসার একটা জিনিস আছে যে ইন জেনারেল মাস্টার্স 2 বছরের হয়, কিছু কিছু ক্ষেত্রে 1.5 বছরের হয়। তো 2 বছরের জন্য আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে ভিসা পেয়েছি, সো আমাকে ওই 2টা বছর ইউটিলাইজ করতে হবে, এবং পরবর্তীতে আমার 2 বছর পর মাস্টার্স শেষ হওয়ার পর আমাকে 18 মান্থসের একটা ভিসা দেওয়া হবে, ওয়ার্কিং ভিসা। তো ভিসার এই টাইমটাকে আমার ইউটিলাইজ করতে হবে। আমি জাস্ট অনেকে এরকম চিন্তা করে যে আমি যত পারি স্টুডেন্ট থাকি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই টাইমটাকে লং না করে যত দ্রুত সম্ভব মাস্টার্সটা কমপ্লিট করে ওয়ার্কিং ফিল্ডে নিজেকে ইনভলভ করা।
আচ্ছা, থ্যাংকস মিশু অনেকগুলো ভালো ভালো ইনসাইটস দেওয়ার জন্য। ওভারঅল যেটা বলবো আমি যে অনেক রকম চ্যালেঞ্জ থাকলেও ইন জেনারেল যত রকম অপরচুনিটিস আছে, যত সুযোগ সুবিধা আছে এখানে, এই সবগুলোর জন্য আসলে আমরা সব অ্যাট্রাক্টেড এই জার্মান এডুকেশনে প্লাস জার্মান লাইফস্টাইলে, আর সেই জন্য আমরা এখন জার্মানিতে থাকছি। এই বিষয়ে আরও প্রচুর কথা বলা যায়, আরও অনেকগুলো বিষয় নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ ইন ফিউচার, বাট আজকে আমাদের সময় আনফর্চুনেটলি এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর কেউ তো কিছু অ্যাড করবেন না বোধহয়, আমরা এই বিষয়ে আবার আলোচনা করব। তো কারো মনে কিছু থাকলে আমরা নেক্সট টাইম সেটা আলোচনা করতেছি। তো আজকের মতো এখানে আমরা শেষ করি।
চাও,
থ্যাঙ্কস, বাই, থ্যাংক ইউ ফর লিসেনিং।
ওকে,
যারা এই পর্যন্ত শুনছেন তারা অনেকক্ষণ শুনছেন, তো তাদেরকে অবশ্যই 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 ধন্যবাদ,
অনেক অনেক ধন্যবাদ।
আর এখানে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা কমেন্ট করতে পারেন যদি আমরা এই আমরা বললাম যে আলোচনা আমাদের এখানে
কোনো কোশ্চেন থাকলে এখানে কমেন্ট করতে
পারেন, অবশ্যই কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে ওটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো।
কোনো কোশ্চেন থাকলে জাস্ট আমাদের পডকাস্টের লিংকে যেয়ে ওখানে একটা মেসেজ অপশন আছে, সেখানে আপনার কমেন্টটা করতে পারেন, অথবা ডিরেক্টলি আমাদেরকে ইমেলও করতে পারেন। আমাদের আরএসএস ফিডের মধ্যে আমাদের ইমেলটা ডিরেক্টলি পাবেন আপনারা। আনটিল নেক্সট টাইম,
আজকের মতো, বিসুম নেক্সট টাইম মাল,
ইয়া বিসুম নেক্সট টাইম মাল, আউ বিদার হোরেন, চিয়ার্স।